أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
جلسہ سالانہ خطبار پوربے
ہمیں صفت مومن کے تحت
اللہ تعالیٰ
یہ بیان کر رہا
مومن
کہ وہ کون لوگ ہیں جو اس حقیقی
جانے
فیض پانے والے
بولچلام جے ارکارا شتے کرر تھے اللہ تعالیٰ پویتر گون ابن بوشیشت تھے সত্যিকার অর্থে লাভবান হয়, অর্থাৎ এক মোমেনের কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত। আল্লাহ তাআলার মোমেন বৈশিষ্ট্যের অধীনে এক মোমেনের কি কি গুণ থাকা উচিত, যে কারণে মোমেন আল্লাহর উপর ইমান এনে সত্যিকার অর্থে আল্লাহর নেয়ামতের অংশীদার হতে পারে। আজও একই বিষয় অব্যাহত থাকবে। এক মোমেনের পরিচয় বা চিহ্ন যা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তা হলো সে নেক কর্মশীল হয়ে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর যদি ইমান থাকে, আল্লাহ ফেরেশতার উপর ইমান থাকে, তার ঐশী গ্রন্থের উপর ইমান থাকে, ফেরেশতার উপর ইমান এবং পরকালের উপর যদি ইমান থাকে, এসবের উপর ইমান থাকবে, একই সাথে আল্লাহর নাম যখন তার সামনে উল্লেখ করা হবে তখন খোদার ভালোবাসা একটা তরঙ্গ তার হৃদয়ে সৃষ্টি হবে এবং তার হৃদয় এ ব্যাপারেও ভীত এবং ত্রস্ত থাকবে যে কোথায়ও এমন কথা না আমার মুখ থেকে বেরিয়ে যায় যা খোদা তালার অসন্তুষ্টির কারণ হতে পারে। যদি অবস্থা এমন হয় তাহলে অবশ্যই এমন ব্যক্তির হৃদয়ে সবসময় এই ধারণা ছেয়ে থাকবে, বিরাজ করবে যে আমাকে সেই কাজই করতে হবে যা খোদা তালার পছন্দনীয়, যা খোদার দৃষ্টিতে পছন্দনীয় এবং যার আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন। সুতরাং এক মোমেনকে এমন নেক কর্ম করা উচিত যাতে আল্লাহর অধিকারের পাশাপাশি মানুষের অধিকারেরও খেয়াল রাখা হয়, যত্ন নেওয়া হয়। যদি এই বিষয়টি মানুষের ভিতর সৃষ্টি হয়, তাহলে এইটি তাকে সত্যিকারের মোমেনের সারিতে দণ্ডায়মান করে দাঁড় করায়। হযরত মাসিহ আলাইহিস সালাম এক জায়গায় কামেল ইমানের অধিকারী ব্যক্তিকে ব্যক্তির পরিচয় বর্ণনা করতে গিয়ে জামাতের লোকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেন যে আল্লাহ তাআলার তাওহীদকে পৃথিবীতে প্রসারের জন্য নিজের পুরো শক্তি নিয়োজিত করো এবং তার বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করো, কথা বা কাজে কোনোভাবে তাদের উপর জুলুম করবে না, সৃষ্টির মঙ্গলের নিমিত্তে কাজ করো, কারো সামনে অহংকার করবে না, এবং সে যদি তোমার অধীনস্থ হয় আর কাউকে গালি দেবে না, কেউ গালি দিলেও গালি দেবে না প্রত্যুত্তরে, গরিব সহনশীল নেক নিয়ত এবং সৃষ্টির প্রতি সহমর্মী হয়ে যাও, সহানুভূতিশীল হয়ে যাও, যেন তুমি গৃহীত হও। অনেকেই আছে যারা নমনীয়তা প্রদর্শন করে কিন্তু ভিতরে তারা নেকড়ে, আসলে অনেকে আছে যারা বাহ্যিকভাবে পরিষ্কার স্বচ্ছ কিন্তু অভ্যন্তরীণ ভাবে তারা সাপ। সুতরাং তোমরা তার দরবারে ততক্ষণ গৃহীত হবে না যতক্ষণ পর্যন্ত ভিতর বাহির এক না হবে। বড় হয়ে ছোটদের প্রতি দয়া করো, তুচ্ছ তার ছেলে দৃষ্টিতে দেখবে না, আলেম হয়ে অজ্ঞদের নসিহত করো, অহংকার বশত তাদের লাঞ্ছিত করবে না, ধনী হয়ে দরিদ্রদের সেবা করো, আত্মশ্লাঘার বশবর্তী হয়ে অহংকার প্রদর্শন করবে না, ধ্বংসের পথকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া এবং তাকওয়া অবলম্বন করো। এইগুলো সেই কর্ম বা কাজ বা গুটিকত কথা যার উপর প্রতিষ্ঠিত হওয়ার মাসুম আসলাম নসিহত করেছেন। আর এই কাজ যে করে সে নেক এবং পূর্ণবান আখ্যায়িত হতে পারে। আর এই সমস্ত ব্যক্তিরা তারা যাদেরকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজ জামাতে যারা অন্তর্ভুক্ত হবে অন্তর্ভুক্ত হওয়ার শর্ত আখ্যা দিয়েছেন এগুলোকে। আর যদি আমরা আল্লাহর নির্দেশ অনুসারে এই কথার উপর ঈমান রাখি এবং ঈমান আনয়ন করি আর এই বিশ্বাস রাখি যে আখারিনদের ভিতর আগত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাস, ইনি যার আমরা বয়াত করেছি এবং যার জামাতে আমরা অন্তর্ভুক্ত, যিনি তাকওয়ার দিকে মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করে আমাদের কাছে নেক কর্মের প্রত্যাশা রেখেছেন। সুতরাং প্রত্যেক আহমদিকে নিজের ইমানের দৃঢ়তার জন্য একান্ত নিষ্ঠার সাথে কথাগুলোর প্রতি দৃষ্টি দিতে হবে, যেন আমরা আল্লাহ তাআলার নিয়ামতের ওয়ারিস হতে পারি। প্রথম কথা যেদিকে হযরত মুসা আলাইহিস সালাম দৃষ্টি আকর্ষণ করেছেন তা হল তাওহীদ বা একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠার চেষ্টা করো। আল্লাহ তাআলার উপর ঈমান শুধু মৌখিক ভাবে ঈমানের ঘোষণার নাম নয়, এই কথা বলা যে আমার হৃদয়ে আল্লাহর বড় ভয় আছে, এটি আল্লাহর উপর ঈমান নয়, বরং তার ব্যবহারিক প্রমাণ দিতে হবে। সেই ব্যবহারিক প্র্যাকটিক্যাল প্রমাণ কি? সেই প্র্যাকটিক্যাল ব্যবহারিক প্রমাণ হলো তাওহীদের প্রতিষ্ঠার চেষ্টা। আর ব্যবহারিক প্র্যাকটিক্যাল চেষ্টা তখন হবে যদি আমরা সর্বপ্রথম নিজেদের হৃদয়কে গায়রুল্লাহ থেকে পবিত্র করি, আল্লাহ ভিন্ন অন্য সবাইকে যেন বের করে দেয়, ইহজাগতিক কামনা বাসনার ছোট ছোট মূর্তিকে যেন প্রতিমাকে যেন আমাদের হৃদয় থেকে উপড়ে ফেলে দেয়, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ইহজাগতিক ধূর্ততা এবং চালাকির আমরা যেন আশ্রয় না নেই, নিজেদের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য কে যেন যদি আমরা নামাজের উপর প্রাধান্য না দেই, আর সন্তান সন্ততির আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য নিজেদের কর্ম এবং কাজ এবং কথার মাধ্যমে তাদের তরবিয়ত করি এবং তাদের জন্য যদি আমরা নমুনা হই যে পরিবেশে আমরা আল্লাহর তাওহীদের যদি প্রচার করি, আর এইসব কথা এইসব কাজগুলো নিজেদের সকল শক্তি সামর্থ্য যোগ্যতা কে কাজে লাগে যদি আমরা এই কাজ করি তাহলে তাওহীদ প্রতিষ্ঠার কাজ হবে, আর এর ফলে আমাদের ঈমানে ঈমানকে আমরা দৃঢ় করব এর মাধ্যমে। তারপর নেক কর্মের দিকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করো, কোন মুমিন শুধু অন্য মুমিনের উপরেই নয় বরং কোন মানুষের উপর মুখে বা মুখ জিহ্বা বা হাত বা কোনো ভাবে যেন জুলম না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুমিনের পরিচয় যা বর্ণনা করেছেন তা হলো যার হাত থেকে সমস্ত মানব মণ্ডলী নিরাপদ। তো মুমিনের পরিচয়ই হলো চিহ্নই হলো দয়া, জুলম বা অত্যাচার তো প্রশ্নই ওঠে না। এই দয়া যদি এক মুমিনের হৃদয়ে অন্যের জন্য সবসময় বিরাজ করে তাহলেই রহমান খোদার উপর তার ইমান আছে বলে মানা যাবে, আর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তো মোমেনের সাথে মোমেনের সাথে মোমেনের দৃষ্টান্ত এইভাবে দেয়া হয়েছে যেন এক দেহের তারা অঙ্গ। তো এক যদি মোমেনের অবস্থা এমন হয় তাহলে জুলুম এবং নির্দয় আচরণের তো প্রশ্নই ওঠে না, বরং অন্যরা যে কষ্ট পায় বরং হালকা সামান্য অন্যের সামান্য কষ্টকে সে নিজের কষ্ট মনে করে, আর এটি আহমদের চিন্তা এবং ভাবনা হওয়া উচিত। তারপর তিনি বলেন সৃষ্টির কল্যাণের জন্য মুমিন চেষ্টা করে। আমি যেভাবে বলেছি যে মুমিন অন্য মুমিনের কষ্টকে নিজের কষ্ট মনে করে, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের যে মান বা আমাদের যে স্ট্যান্ডার্ড তা অনেক উঁচু দেখতে চেয়েছেন। তিনি বলেন যে শুধু মোমেনের কষ্টকেই অনুভব করবে না বরং তোমাদের হৃদয়ে দয়া দয়া এবং মায়ার আবেগ সৃষ্টি যদি হয় সেটিকে আরো উন্নত করো, আর এই আবেগ এই প্রেরণাকে নিজের হৃদয়ে পর্যন্ত সীমিত রাখবে না, নিজের ভিতরে সীমিত রাখবে না বরং সেটিকে প্রকাশ করবে। আর প্রকাশ কিভাবে হবে তার উত্তম উপায় হলো আল্লাহর সৃষ্টির মঙ্গলের এবং কল্যাণের চেষ্টা করো, মানুষের কল্যাণের জন্য যদি ত্যাগ স্বীকার করতে হয় তাও করো। ইমানের যে উন্নত মান সেভাবে দেখা যায় পূর্ববর্তীরা দেখিয়েছেন, আল্লাহ তাআলা এর দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যে ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম, নিজেদের প্রাণের উপর তারা অন্যদেরকে প্রাধান্য দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে নবুয়তের দাবির পূর্বে নিজের পবিত্র ফিতরতের নমুনা দেখিয়েছেন, সেই আদর্শ স্থাপন করতে গিয়ে অন্যের কল্যাণের খাতিরে অন্যের অভাব মোচনের জন্য চেষ্টা করেছেন। হেল্পফুল ফজলের যে চুক্তি সেটি এই ধরনেরই একটি বিষয় ছিল। নবুয়তের পর অন্যের অভাব দূর করার জন্য তাদের কল্যাণ এবং মঙ্গলের জন্য তার যেই কর্ম ছিল তার দৃশ্য দৃষ্টান্ত প্রবল বৃষ্টির মতো তার জীবনে আমরা দেখতে পাই। তার নমুনা এবং তার পবিত্রকরণ এই শক্তি ছিল যা সাহাবাদের ভিতর এই বৈশিষ্ট্য সৃষ্টি করেছে, যার ফলে অন্যের মঙ্গলের এবং কল্যাণের ক্ষেত্রে তারা অব্যাহতভাবে উন্নতি করেছেন। আর এই যুগে আমরা দেখি যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সৃষ্টির মঙ্গলের জন্য ধর্ম বর্ণ রং ধর্ম বর্ণ নির্বিশেষে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন যা আমাদের জন্য অনুকরণীয় এবং যা আমাদের জন্য আলোক বর্তিকা। মহিলা বাচ্চারা গ্রাম থেকে আসে ঔষধ নেয়ার জন্য রোগের চিকিৎসার খাতিরে। তিনি কোনো প্রশ্ন না করে ঘন্টার পর ঘন্টা মানুষকে এই কল্যাণে বরকতে বরকত কল্যাণমণ্ডিত করছেন। তিনি বলেন যে এরা দরিদ্র মানুষ, এই অঞ্চলে ডাক্তার নেই, এদের কাছে পয়সা নেই, খরচ করতে পারে না, তাদের প্রতি সহানুভূতির দাবি হলো তাদের চাহিদা পূরণ করা। যদিও তার কাজ অগণিত ছিল, অজস্র কাজ ছিল, আর সে যুগে চতুর্মুখী একটি যুদ্ধে লিপ্ত ছিলেন, সমস্ত মিথ্যা ধর্মের বিরুদ্ধে সেই যুদ্ধে তিনি লিপ্ত ছিলেন, কিন্তু সৃষ্টির কল্যাণের আবেগ এত বেশি ছিল যে এর জন্য সময় বের করতেন এবং ঘন্টার পর ঘন্টা সময় দিতেন। তারপর তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন এই সেই উদ্ধৃতিতে আমি পড়েছি যে অহংকার প্রদর্শন করবে না, অধীনস্থ হলেও কারোর সামনে তাদের সামনে অহংকার দেখাবে না। যদি কাউকে আল্লাহ তাআলা তোমার অধীনস্থ করে থাকেন, তোমার করতলগত করে থাকেন, এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে তোমার সাহায্যের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, তোমার সাহায্যের বিধান করেছেন, কিছু মানুষকে তোমার খেদমতে নিয়োজিত করেছেন। মোমেনের এটি মহিমা বা মোমেনের পরিচয় হলো তার কর্তৃত্বের গণ্ডি যত ব্যাপক হবে তত বেশি তাকে বিনয়ী হওয়া উচিত, ততই কৃতজ্ঞতার চেতনা সমৃদ্ধ হওয়া উচিত। সবসময় স্মরণ রাখবে যে আমাদের প্রতিটি কর্ম এমন হওয়া উচিত যা খোদার দৃষ্টিতে পছন্দনীয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বাঁচার ব্যাপারে কি বলেন? কোরআনে কারিমে আছে, ওলা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওলা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকার বশত মানুষের সামনে মুখ ফুলাবে না আর পৃথিবীতে অহংকারের সাথে চলবে না। নিশ্চয় আল্লাহ প্রত্যেক অহংকারী এবং দাম্ভিককে কোন অহংকার এবং দাম্ভিককে ভালোবাসেন না। যারা অহংকার করে দম্ভ প্রদর্শন করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। সুতরাং আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে হয়, যদি এই দাবি থাকে যে আল্লাহ তাআলার ভয়ে আমার হৃদয়ে ভীত হয়, তাহলে সকল প্রকারের অহংকার থেকে নিজেকে মুক্ত করতে হবে। কর্তৃত্ব সম্পন্ন হওয়া এবং সম্মানিত হওয়া সেটি মোমেনকে বিনয় এবং কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ করে যদি হৃদয়ে সত্যিকারের ঈমান থাকে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসদের আত্মসম্মান বোধের এত বেশি খেয়াল রেখেছেন যে তিনি বলেন যে নিজের কৃতদাসকে আমার দাস বা আমার দাসী বলে ডাকবো না, বরং আমার ছেলে বা আমার মেয়ে হিসেবে তাদেরকে সম্বোধন করো। তারপর হযরত মুসা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এদিকে, তিনি বলেন যে গালি কেউ গালি দিলেও প্রত্যুত্তরে গালি দেবে না। মোমেনের জিহ্বা ভাষাকে পরিষ্কার রাখার এটি রহস্য। এক মোমেনের মুখ তো সবসময় পরিচ্ছন্ন হওয়া উচিত, গালি দেওয়ার কথা তার কাছে আশাই করা যেতে পারে না। কারো গালি শুনে আত্মসংবরণ করা এটি শুধু ভাষা জিহ্বাকে কথাকে পরিষ্কার রাখে না, বরং মনকে অনেক অন্যায় কাজ থেকে দূরে রাখে। মানুষের সহজাত প্রবণতা হলো গালি শুনে মানুষের সহজাত প্রবণতা হলো মানুষ রেগে যায়। আর প্রতিক্রিয়া স্বরূপ যাকে গালি দেয়া হয় বা ভালো মন্দ বলা হয় সেও একই ভাবে প্রত্যুত্তরে নোংরা ভাষা ব্যবহার করে। যদি সংকল্প এটি করা হয় যে আমি যে নোংরা ভাষা ব্যবহার করেছে তার উত্তরে নোংরা ভাষা ব্যবহার করব না, কারণ আল্লাহ তাআলা নিষেধ বারণ করেছেন। কেউ যদি এমন করে যে অনেক বড় একটি নেকি, আর এই নেকি অনেক বড় সংগ্রামের ফলে লাভ হয়, এটি সহজ কাজ নয়। এই সংগ্রাম ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার উপর কামেল ঈমান না থাকবে, আর সকল দিক থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি লক্ষ্য না হয়। আর এটি এর মাধ্যমে ধৈর্যের মান উন্নত হবে মোমেনকে। মোমেনের জন্য এই নিশ্চয়তা রয়েছে যে যদি কারো নোংরা কথা বা নোংরা ভাষা নোংরা আক্রমণে পর ধৈর্য ধারণ করে তাহলে ফেরেশতা তোমাদের পক্ষে উত্তর দেবে। তো যেখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমাদের জন্য ঢাল নিযুক্ত করেছেন, আমাদের পক্ষ থেকে উত্তর দেওয়ার জন্য নিযুক্ত করেছেন, সেখানে তুলনা উত্তম সদার কি হতে পারে? আর আরো বড় বিশ কথা হলো ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শুভ সংবাদ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন। বলেন যে যারা ধৈর্য ধারণ করে এমন মোমেনদের উপর তাদের প্রভুর পক্ষ থেকে বরকত এবং রহমত নাজিল হবে ধৈর্যের কারণে। উল্টিয়ে পাল্টা উত্তর না দেয়া,
না সিফ ইসে আপনি
পাল্টা উত্তর না দিলে না দিয়ে মোমেন শুধু নিজের হৃদয় এবং নিজের মুখকেই নোংরামি থেকে মুক্ত রাখে না, বরং ফেরেশতাদের ফেরেশতা তাদেরকে সাহায্য করে এবং আল্লাহর রহমত এবং বরকত তাদের উপর নাজেল হয় এবং এর ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠাকারী হয়ে থাকে তারা। আর অতিরিক্ত ঝগড়া এবং বিশৃঙ্খলা থেকে সমাজকে তারা মুক্ত রাখেন, এর ফলে নিজেদের ধৈর্যের মাধ্যমে গালির উত্তরে গালি দিলে দ্বিতীয় পক্ষ আরো তেলে বেগুনে জ্বলে উঠে, তার সাহায্যকারী দল দাঁড়িয়ে যায় দ্বিতীয় পক্ষের, দ্বিতীয় ব্যক্তির পক্ষে অনেকে দাঁড়ায়। এই গালির ফলে এমন ভয়াবহ যুদ্ধ আরম্ভ হয় যে খুনাখুনি পর্যন্ত বিষয় পৌঁছে। তো মোমেনের অর্থ হলো যে নিরাপদে থাকেন, নিরাপত্তা বা শান্তির প্রসার করে, তার কাছে এমন কোন কাজের আশাই করা যেতে পারে না যার ফলাফল ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা হতে পারে। সুতরাং এই ভয়ানক পরিণতি থেকে যদি বাঁচতে হয় তাহলে এর চিকিৎসা হযরত মসীহ আলাইহিস সালাম প্রস্তাব করেছেন যে গালির উত্তরে গালি দেবে না, বিনয়ী সহনশীল পবিত্র নিয়তের অধিকারী হও। সুতরাং খোদার সন্তুষ্টির খাতিরে যদি বিনয়ের সাথে বুদ্ধিমত্তার সাথে সব কিছু সহ্য করো তাহলে সত্যিকারের মোমেন আখ্যায়িত হবে। সুতরাং এইটি এবং অন্য নৈতিক গুণাবলী যারা অবলম্বন করে পাপ থেকে যে সমস্ত কথা বিরত রাখে সেই সমস্ত কথাই এক মানুষকে এক মোমেনকে সত্যিকারের মোমেনে রূপান্তরিত করে। যতদিন নেক কর্ম করার মোমেন চেষ্টা করবে আর ইবাদতের সাথে নেক কর্ম করতে থাকবে, যার কিছু এখন বর্ণনা করেছে, এমন ব্যক্তি সত্যিকারের মোমেন আখ্যায়িত হতে পারে। নতুবা আল্লাহ তাআলা বলেন যে যদি এক মুসলমান মনোযোগ সহকারে সেই সমস্ত কথার উপর প্রতিষ্ঠিত না হয় যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তাহলে তার এই কথা বলা উচিত নয়। ওর বা অধিকার নাই এই কথা বলার যে আমার না, অর্থাৎ আমরা ইমান এনেছি, এই কথা বলার অধিকার নেই। বরং আমাদের অবস্থা হলো আসলাম না, আসলাম না অবস্থা, অর্থাৎ আমরা ব্যয় করেছি এই আনুগত্য কিছুটা স্বীকার করলাম, কিন্তু ইমান এখনো আমাদের কামিল হয়নি। সত্যিকারের ইমান যদি হৃদয়ে সৃষ্টি হয় তাহলে আল্লাহর নির্দেশের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা সবার জীবনে থাকা উচিত। আমরা পৃথিবীতে সত্যিকারের বিপ্লব তখন আনতে পারব যখন আমাদের ইমান সেই পর্যায়ের দিকে যাবে যেখানে ইবাদতের মান উন্নত করার চেষ্টাও হবে, আল্লাহ তাআলার ভয় হৃদয়ে থাকবে আর তার জন্য চেষ্টাও থাকবে, নেক কর্ম করার জন্য একটা ব্যাকুলতাও থাকবে যা ক্রমবর্ধমান হবে মোমেনের ভিতর। আর এর পাশাপাশি আমরা আল্লাহ তাআলার সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের মান্যকারী হব যারা হজে আজিমে উপনীত, অর্থাৎ অনেক বড় পদমর্যাদায় যারা উপনীত, যাদের নামাজ, যাদের ত্যাগ, যাদের কুরবানি, যাদের সমস্ত কর্ম খোদা তাআলার খাতিরে হয়ে থাকে।
جب اللہ تعالیٰ نے ہمیں حضرت صلی اللہ علیہ وسلم کے
আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অনুসরণের শিক্ষা দিয়েছেন সেখানে তিনি যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন সেগুলো অনুকরণের চেষ্টা করা উচিত। সুতরাং এই মান অর্জনের দিকে যদি আমরা আমাদের দৃষ্টি থাকে তাহলে আল্লাহ তাআলা এমন ইমান আনানকারীদেরকে শুভ সংবাদ দেন, যার তেলাওয়াত আমি প্রথম থেকে করেছি, যে বাশারুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর তাদেরকে শুভ সংবাদ দাও যারা ঈমান এনেছে এবং নেক কর্ম করে, তাদের জন্য এমন বাগান রয়েছে যার পাদদেশে নাহর প্রবাহিত হয়। কুল্লামা রুজিকুম মিন আমারাতিন রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। সেই বাগান এবং জান্নাত থেকে যখন রিজিক স্বরূপ তাদেরকে ফল দেয়া হবে, তারা বলবে যে এটি তো সেই রিজিক যা আমাদেরকে পূর্বেও দেয়া হয়েছে। ওয়ালাহুম ফীহা আজওয়াজুম মুতাহারাতুন ওয়াহুম ফীহা খালিদুন সাদৃশ্যপূর্ণ রিজিক তাদেরকে দেয়া হয়েছে। আসলে তাদের জন্য সেই বাগানে পাক পবিত্র সাথী হবে এবং তারা চিরকাল তাতে বসবাস করবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে যারা ঈমান আনে এবং নেক কর্ম করে তাদেরকে শুভ সংবাদ দাও যে তারা সেই সমস্ত বাগানের ওয়ারিশ যার পাদদেশে নহর প্রবাহিত হয়। ইমানকে আল্লাহ তাআলা বাগানের সাথে তুলনা করেছেন আর নেক কর্মকে নহরের সাথে তুলনা করেছেন। প্রবাহমান নহর এবং বৃক্ষের যে সম্পর্ক, একই সম্পর্ক নেক কর্মের ইমানের সাথে রয়েছে। সুতরাং যেভাবে কোন বাগান পানি ছাড়া সবুজ থাকতে পারে না, ফল ফলবান হতে পারে না, ফল বহন করতে পারে না, পানি ছাড়া ফল ধরতে পারে না, সব সবুজ থাকতে পারে না, একইভাবে কোন ঈমান যার সাথে নেক কর্ম নেই তা কল্যাণকর এবং কার্যকরী হতে পারে না। আসলে জান্নাত কি? জান্নাত হলো সেই ঈমান এবং কর্মের মূর্তিমান দৃশ্য, সেগুলো বাইরের কোনো কিছু না, বরং মানুষের জান্নাত সেখান থেকেই উদ্ভূত হয়। স্মরণ রেখো, সেই জায়গায় যে আরাম এবং প্রশান্তি লাভ হয় সেটি সেই পবিত্র নফস যা পৃথিবীতে গঠিত হয় পাক ঈমান চারার সাথে সাদৃশ্য রাখে। ভালো ভালো ঈমান এবং উন্নত আখলাক সেই চারাকে পানি সঞ্চনের কাজ করে থাকে যা তার সতেজতাকে বহাল রাখে। পৃথিবীতে এগুলো এমন যেভাবে স্বপ্নে কেউ দেখে, কিন্তু সে পরকালে সেগুলো সামনে আসবে, মানুষ অনুভব করবে। লেখা আছে যে বেহেশতিরা যেই নিয়ামত পাবে, পুরস্কার পাবে, তারা বলবে যে হাজার লাগে রোজের নাম কাবলো তু বিহি মোতাশাবেহা। এর অর্থ এই নয় যে দুনিয়াতে দুধ মধু আঙ্গুর বা ডালিম যা আমরা খাই তাই পরকালে হাতে আসবে না, সেই জিনিসগুলো ধরন এবং প্রকৃতি আর অবস্থার দিক থেকে ভিন্ন হবে, ভিন্ন জিনিস হবে। হ্যাঁ, শুধু নামের সাদৃশ্য থাকবে। যদিও এই সমস্ত নিয়ামতের চিত্র আক্ষরিক অর্থে দেখানো হয়েছে, কিন্তু একই সাথে বলা হয়েছে যে সেই বিষয়গুলোর হৃদয়কে জ্যোতির্মণ্ডিত করে এবং আল্লাহর তত্ত্বজ্ঞান সৃষ্টি করে, তা সেগুলোর উৎস হলো মানুষের আত্মা এবং তাকওয়া। রোজেনা মিনকাবলোর এই অর্থ করা যেগুলো এই জড় জগতের জড় নিয়ামত, এটি ভুল কথা, বরং আল্লাহর কথার অর্থ হলো যারা নেক কর্ম করেছে তারা নিজ হাতে একটা জান্নাত গড়ে তুলেছে যার ফল পরকালেও তারা খাবে। আর সেই ফল যেহেতু আধ্যাত্মিক ভাবে দুনিয়াতেও তারা খেয়েছে, তাই সেই পরকালে তারা সেটিকে চিনবে এবং বলবে যে এটি তো সেই ফল এবং সেই আধ্যাত্মিক উন্নতি যা তারা ইহ জগতে করেছে। তাই আবেদ এবং তত্ত্বজ্ঞানে সেগুলোকে চিনবে। আমি পুনরায় স্পষ্ট করে বলতে চাই যে জাহান্নাম এবং বেহেশত একটি দর্শন যার সম্পর্ক সেইভাবে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় যা আমি বলেছি। সুতরাং এই কর্ম এবং ঈমানের সত্যতা ততক্ষণ বহাল থাকবে যতদিন কর্ম নেক হবে আল্লাহ সন্তুষ্টির। যদি আমরা চেষ্টা করতে থাকি তাহলে তার সতেজতা বহাল থাকবে। সুতরাং এই শুভ সংবাদ মোমেনদের জন্য শুধু পরকালের জন্যই শুভ সংবাদ নয়, বরং আল্লাহ তাআলা মোমেনদের ঈমানকে দৃঢ় করার জন্য এই পৃথিবীতেও নেককর্মশীলদের এবং তার সন্তুষ্টির যারা সন্ধানী তাদেরকে এখানে সেই ফলের স্বাদ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যা কবুলিয়তে দোয়ার মাধ্যমে হতে পারে বা হয়ে থাকে। মোমেনের আধ্যাত্মিক উন্নতির কারণে তার হৃদয়ে প্রশান্তি এবং অল্পে তুষ্ট থাকার যে চেতনা সৃষ্টি হয় এটিও সেই ফলগুলোর অংশ। ধর্মীয় এবং জাগতিক নিয়ামত তারাই পৃথিবীতেই দেখে থাকে, পেয়ে থাকে। আর এই জাগতিক নিয়ামত কিন্তু তার মূল উদ্দেশ্য হয় না, বরং আল্লাহ তাআলা সেই নেক কর্মের কারণে যা এক মোমেন খোদার সন্তুষ্টি অর্জনের জন্য করে বা করে থাকে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। সুতরাং প্রত্যেক কর্ম তখনই নেক কর্ম হবে যদি খোদার সন্তুষ্টির খাতিরে সেটি করা হয়। বলেন যে এমন নামাজিও আছে যাদের নামাজ তাদের মুখে ছুড়ে মারা হয়, অথচ নামাজ পড়া তো একটি নেক কাজ, কিন্তু তারা যেহেতু খোদার সন্তুষ্টির খাতিরে নয় বরং দেখানোর খাতিরে পড়ে, একইভাবে অনেকেই অনেক খরচ করে কিন্তু তাদের ভিতরে ঈমান থাকে না, আল্লাহ সন্তুষ্টির খাতিরে তারা করে না। তাই সেই কাজ দুনিয়াকে দেখানোর জন্য যেহেতু তারা করে, তাদের সেই এমন কর্ম তাদের কোনো উপকারে আসে না। কিন্তু এক ব্যক্তি, এক ইহুদি শুধু আল্লাহর সন্তুষ্টির খাতিরে বৃষ্টিতে পশু পাখিকে বিভিন্ন পাখিকে শস্য দানা খাইয়েছে, আল্লাহ তাআলা তাকে এর পুরস্কার দিয়েছেন জান্নাত। আল্লাহ তাআলার খাতিরে যে কাজ করা হয় তা ঈমান বৃদ্ধি করে, একই সাথে আল্লাহর নিয়ামতের ওয়ারেস মানুষের পৃথিবীতে ও পরকালেও। যেভাবে মসীহ আলাইহিসসালাম বলেছেন যে বৃক্ষের সতেজতার জন্য পানি আবশ্যক, একইভাবে ঈমানের দৃঢ়তা এবং সতেজতার জন্য নেক কর্ম আবশ্যক, সেই সমস্ত নেক কর্ম করা আবশ্যক যা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন বা বলেছেন, যা তার সন্তুষ্টি অর্জনের জন্য আবশ্যক, তা যা ঈমানের ক্ষেত্রে উন্নতি করার জন্য আবশ্যক। সুতরাং এই চিন্তা চেতনার সাথে প্রত্যেক আহমদিকে ইবাদত করা উচিত এবং অন্য অন্য নেকর্ম করা উচিত যেন ঈমানের দৃঢ়তা সৃষ্টি হতে থাকে আর আল্লাহ তাআলার নিয়ামতের আমরা ওয়ারিস হতে থাকি হতে পারি। আল্লাহ তাআলা এই চিন্তা ভাবনা সমৃদ্ধ প্রত্যেক আহমদিকে জীবন যাপনের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ দুটো নামাজে জানাজা পড়াবো। প্রথমটি হলো সাহেবজাদে আব্দুল আজিজ বেগম সাহেবার, যিনি আমার খালা ছিলেন, হযরত খলিফা মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর হযরত উম্মে নাসিরের বদন থেকে মেয়ে ছিলেন। হযরত খলিফা সানির মেয়ে উম্মে নাসিরের বদন থেকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাজিয়াল্লাহুর পুত্রবধূ ছিলেন, মির্জা আজিজ সাহেবের স্ত্রী। হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু বাচ্চাদের জামিন লিখেছেন খলিফাত মসীহ সালেস। হযরত মির্জা নাসির আহমদ পর্যন্ত সন্তানদের সম্পর্কে বাল্যকালে লিখেছেন, তাদের বাল্যকাল লিখেছেন যে এই যে আজিজা সবচেয়ে ছোট নেক ফিতরত, একটা পংক্তি লিখেছেন তিনি। একান্ত ধৈর্যশীলা তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরশীলতার উচ্চ মর্যাদা অধিষ্ঠিত ছিলেন, নেক ছিলেন, একান্ত দোয়াগো ছিলেন, নামাজ একান্ত মনোযোগ সহকারে দীর্ঘ নামাজ পড়তেন। আমি দেখেছি যে ঘন্টার পর ঘন্টা মাগরিবের নামাজ এশা পর্যন্ত এশার নামাজের পর বেশ কয়েক ঘন্টা পড়তে দেখেছে, এটি প্রাত্যহিক রীতি। আল্লাহ তাআলা একান্ত দোয়াগো ছিলেন, খেলাফতের সাথে গভীর সম্পর্ক ছিল, বড় শ্রদ্ধা ভালোবাসার সাথে আমাকেও চিঠি লিখতেন। প্রথম 17 বছর লাহোরের নায়েব সদর লাজনা ছিলেন, এরপর যতদিন লাহোরে ছিলেন লাহোরের লাহোরে ছিলেন, লাজনার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ তাআলার লাহোরের লাজনার জন্য অনেক কাজ করেছেন। আন্তর্জাতিক বয়েদের সময় খলিফাদের মসজিদ আবু রহমুল্লাহ একটা সবুজ কোট পরতেন, এখন আমি পড়ি আন্তর্জাতিক বয়েদের সময়। এটি তার স্বামী সাহেবজাদা মির্জা হামিদ আহমদ সাহেব পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে হযরত মির্জা বশির আহমদ সাহেবের পক্ষ থেকে। তিনি খলিফাদের মসজিদ আবু যখন এখানে হিজরত করেন তখন এই কোট খলিফাদের মসজিদ আবুকে তিনি দিয়েছেন যে আপনাকে আমি দিচ্ছি যতদিন আপনি সেখানে আছেন, এই কোট পরেন, যখনই পড়বেন আমার জন্য দোয়া করবেন। এরপর তার মির্জা হামিদ আহমদ সাহেব মৃত্যু খলিফাদের মসজিদ আবের জীবনেই হয়েছে। তারপর খলিফাদের মসজিদ আবের ইন্তেকালের পর আমি বললাম তাদেরকে যে এই কোড আপনারা আমানত স্বরূপ দিয়েছিলেন, তারা আমাকে লিখে দিয়েছেন, মেয়েদেরকে বলে লিখিত দিয়েছেন আমাকে যে এই কোড, আমরা এটি আন্তর্জাতিক বয়েদের একটা পরিচয়, তাই আমরা খেলাফতকে দান করছি আর তারা একটা বরুক খেলাফতের জন্য হেবা করেছে। তাই এদের জন্য জামাতকে দোয়া করা উচিত, এটি অনেক বড় তবরুক, অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন, ছোট কাপড়ও তো কেউ দেয় না। একটা কোট দিয়েছে হযরত মসীহ মওউদ ইসলামের, তার তিন মেয়ে একজন লাহোরের মুস্তফা খান সাহেবের স্ত্রী, নবাব আমতুল হাফিজ সাহেবের ছেলে, দ্বিতীয় হলেন আমতুর রকিব ডক্টর মির্জা মোবাশ্বের আহমদ সাহেব রাবোয়া তার স্ত্রী, তৃতীয় হলেন কওসার হামিদ সাহেবা। আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে উন্নীত করুন জান্নাতে, আর বাচ্চাদেরকে সেই পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখুন যা তার ভিতর ছিল। দ্বিতীয় জানাজা নাইমা সাইদ সাহেবা, মালিক সাহেদ আহমদ সাহেব রশিদ মুরব্বী সিসার স্ত্রী, তার নানা দাদা মা বড় দাদা সবাই সাহাবি ছিলেন। আব্দুল সামি কাপুর থালার অধিবাসী মনে হয় তার নানা ছিলেন, দুই জায়গায় ভুল বসে দাদা লেখা হয়েছে। তারপর মুন্সি আব্দুর রহমান সাহেব কাপুরথালার অধিবাসী তার দাদা, এর তাঁরই দহিত্রী ছিলেন। মুন্সি আব্দুর রহমান সাহেবের এই মহিলা ওয়াকফে জিন্দেগির স্ত্রী হিসাবে লাজনা মাওলায় অনেক কাজ করেছেন, লাজনার হোমিও ক্লিনিক খুব ভালোভাবে চালিয়েছেন, অসুস্থতা সত্ত্বেও দৃঢ় মনোবলের সাথে কাজ চালিয়ে নিয়ে যান। 49 বছর বয়সে মারা গেছেন, 4 সন্তান রয়েছে তার। বাচ্চাদের জন্য তার দোয়া কবুল করুন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হাফেজ এবং নাসের হন সবসময়।
ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر